الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله.
অনুষ্ঠানের নাম সেরা মানুষ কিভাবে হবেন।
সেরা মানুষ হওয়ার জন্য
সর্বোত্তম অভ্যাস, সর্বোত্তম ব্যবহার এবং সর্বোত্তম অনুশীলন নিজের জীবনে অন্তর্ভুক্ত করতে হয়। তার মধ্যে কিছু গত অনুষ্ঠানে বর্ণনা করেছিলাম, আরও কিছু এই অনুষ্ঠানে বর্ণনা করা হবে। সর্বোত্তম মানুষ হওয়ার জন্য খুবই মৌলিক বিষয় হচ্ছে যে মানুষের কাছে এমন কোনো ক্রাইটেরিয়া, এমন কোনো পদ্ধতি যেন থাকে যা দেখে, যা শিখে মানুষ যেন নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট আনতে পারে। যেমন ধারাবাহিকভাবে বুঝতে পারে এবং যা থেকে স্থায়ীভাবে গাইডলাইন নিতে পারে এবং অন ট্র্যাক থাকে। এর জন্য আল্লাহ তাআলা তিনি সাধারণ হিদায়ত হিসেবে নিজের কিতাব এবং নিজের কালাম দান করেছেন, তা হচ্ছে কুরআনে মজিদ। এই জন্য যে ব্যক্তি কুরআনে মজিদের সাথে সম্পৃক্ত থাকে,
এটা পড়তে, এটা পড়াতে, এটা অন্যদেরকে বোঝাতে এবং পড়াতে,
তা অন্যকে বুঝিয়ে
সেরা মানুষ হওয়া তার জন্য সহজ হয়ে যায়।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসে মোবারকা ইরশাদ করছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে সর্বোত্তম মানুষ হচ্ছে সেই নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায়।
কোরআনে মজিদ পড়া এবং কোরআনে মজিদ বোঝা, পড়া এবং কোরআনে মজিদ বোঝা, এরপর তার মোতাবেক আমল করা, অন্যকে পড়ানো, অন্যকে শেখানো, এটা পুরো একটা প্যাকেজ যা মানুষকে মানবতার উচ্চতম মানদণ্ডে অধিষ্ঠিত করে। কোরআন শেখা এবং শেখানো, এতে কোন কোন লোক অন্তর্ভুক্ত আছে? শেখার মধ্যে তো কোরআন পড়তে শেখা, সহিভাবে তেলাওয়াত করা শেখা, এর তাজবীদ শেখা, এর অর্থ এবং সারমর্ম শেখা, এর যে ব্যাখ্যা রয়েছে তা শেখা, এসব কিছু তার মধ্যে অন্তর্ভুক্ত। আর কোরআন পড়ানোর মধ্যে যেমন তাজবীদ শেখানো, পড়ার সঠিক পদ্ধতি শেখানো, এর মখরাজ শেখানো, অর্থ সারমর্ম তর্জমা এবং তাফসীর শেখানো,
এতে অন্তর্ভুক্ত।
কোরআন মজিদ পড়ার বোঝার একটি দিক যার খাঁটি সম্পর্ক দিনের সাথে। দিনই দিক থেকে কোরআন মজিদের তিলাওয়াত আল্লাহর বারগাহে বান্দাকে অনেক উত্তম কাতারে অন্তর্ভুক্ত করে। হাদিসে মুবারাকায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বারে তাশরিফ রেখেছিলেন। এক সাহাবি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মাঝে সর্বোত্তম কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন,
মানুষের মাঝে
ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে অধিকারে কোরআনে করিম তেলাওয়াত করে, যে অধিকারে কোরআনে মজিদ তেলাওয়াত করে। তো কোরআনে মজিদের অধিকারে তেলাওয়াতের কি উপকারিতা রয়েছে তা আমি শেষে বর্ণনা করব। একটি ঘটনা আছে যা কোরআনে মজিদ তেলাওয়াতের উপকারিতা সম্পর্কিত। ইমাম ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলাই বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বর্ণনা করেন, হযরতে মুগিরা বিন হাবিব রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, একটি কবর থেকে সুগন্ধ আসত, তো কেউ সাহিবে কবরকে স্বপ্নে দেখল, যার কবর ছিল তাকে স্বপ্নে দেখল, তাকে জিজ্ঞাসা করল, তোমার কবর থেকে সুগন্ধ কিভাবে আসে?
তিনি বললেন, এই সুগন্ধ অধিকারে কোরআন তেলাওয়াত এবং রোজার
তেলাওয়াতে কোরআন। যখন মানুষের মধ্যে তা দৃঢ়ভাবে গেঁথে যায় তো তখন তার রূহ খুশবুদার হয়ে যায়, সুরভিত হয়ে যায়, তার রুহের অপবিত্রতা মলিনতা দূর হয়ে যায় এবং এই কোরআন শরীফ তেলাওয়াত তার রুহকে সুরভিত করে দেয়।
এরপরে
আল্লাহ তাআলা বান্দার উপর তার দয়া, তার করুণা, তার রহমত প্রকাশ করার জন্য অনেক সময় সেই সুগন্ধকে প্রকাশ্যভাবেই প্রকাশ করে থাকেন, তা প্রকাশিত করে দেন। এটা হচ্ছে কোরআনে মাজিদের তেলাওয়াতের বিষয়। একটি হাদিসে মুবারকা শুনুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আশরাফু উম্মতি হামালাতুল কোরআনি ওয়া আসহাবুল লাইল,
আমার উম্মতের মর্যাদার অধিকারী এবং সম্মানিত মর্যাদাবান লোকেদের মধ্যে যারা সবচেয়ে অধিক মর্যাদাবান তারা কারা? ইরশাদ করছেন, হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল, এরা হচ্ছে তারা যারা কোরআনকে বহন করছে এবং যারা রাতে জাগ্রত থাকে, রাত্রি জাগরণ। দুটো কথা বলেছেন, প্রথম কথা হচ্ছে কোরআনে মাজিদের বাহক, কোরআন মাজিদকে যারা বহন করেন। সাধারণত এর অর্থ হচ্ছে যে কোরআন মাজিদকে যারা হিফজ করেন তারাও অন্তর্ভুক্ত হয়ে পড়েন, যারা কোরআনে মাজিদকে অধিকারে তেলাওয়াত করেন, যে কোরআনে মাজিদ মাসহাফ উত্তোলন করা তার জীবনের অভ্যাসে পরিণত হয়। তারপর এর সারমর্ম মানুষকে অধিকারে বর্ণনাকারী এবং বোঝান তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত, যারা কোরআনে মাজিদের বাহ্যিক শব্দগুলো, পবিত্র শব্দগুলো তেলাওয়াত করেন এবং তার সাথে এর অর্থ সংরক্ষণ করেন, অর্থাৎ কোরআনের হাফেজ, কোরআনের কারী এবং কোরআনের মুহাফিজ, কোরআনের সংরক্ষণকারী এবং কোরআনের জ্ঞানের সংরক্ষণকারী এর মধ্যে অন্তর্ভুক্ত। এখন এখানে কোরআনে মাজিদকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যে মানুষ সর্বোত্তম হয় সে কিভাবে হয়, এখন একটু তা নিয়ে আলোচনা হবে। প্রথম কথা হচ্ছে, মানুষ হওয়ার ক্ষেত্রে একটা বড় মৌলিক বিষয় হচ্ছে যে তার যেন মানসিক প্রশান্তি থাকে। যতক্ষণ কোনো ব্যক্তি মানসিক অশান্তির শিকার, যতক্ষণ পর্যন্ত চিন্তাগুলো কেন্দ্রীভূত হবে না, তার মন মেজাজে বিভিন্ন কল্পনা চিন্তা ঘুরপাক খাচ্ছে এবং এই বিভিন্ন বিষয়ের কারণে সে দুশ্চিন্তা বিক্ষিপ্ততা শিকার হয়, ততক্ষণ পর্যন্ত তার সর্বোত্তম হওয়া অসম্ভবের পর্যায়ে থাকে। সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে সবার প্রথমে তার মানসিক স্বাস্থ্য, মানসিক প্রশান্তির দিকে মনোযোগ প্রদান করে। আমাদের সাথে দুটো বিষয় আছে, একটা হচ্ছে শারীরিক, আর একটি হচ্ছে আমাদের মানসিক সুস্থতা। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি এমন দুটো বিষয়, এ দুটো যখন মানুষ পায় ভারসাম্যপূর্ণ এবং প্রশান্তিপূর্ণ জীবন যাপন করে। কোরআন মাজিদের তেলাওয়াতের এর মধ্যে দুটো দিক আছে, একটা হচ্ছে কোরআন আল্লাহর জিকিরের একটি রূপ। যখন আমরা কোরআন পড়ি, কোরআনের এক একটি শব্দ পড়ার সময় আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি। আর আল্লাহর জিকির এমন বিষয়, খোদ আল্লাহ তাআলা ইরশাদ করছেন,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
জেনে রেখো আল্লাহর জিকিরের মধ্যেই অন্তরের প্রশান্তি নিহিত আছে। তো অন্তরের প্রশান্তি, হৃদয়ের স্বস্তি এবং মনের যে শান্তি অর্জন করা এবং তা আল্লাহর জিকিরের মাধ্যমে হয়, আর কোরআনে মাজিদ জিকরে ইলাহির উত্তম একটি মাধ্যম। দ্বিতীয় বিষয় হচ্ছে, কোরআনে মাজিদ জিকরে ইলাহির সারমর্ম থেকে পৃথক, কারণ কালামে ইলাহি এবং কালামে একজন মুতাকালিম বা বক্তা থাকেন, যার কথা বক্তার মাধুর্য সেই কালামে প্রকাশিত হয়, সে কালামে ফুটে ওঠে। তো যখন বান্দা কোরআন পড়ে, তখন তার অর্থাৎ সাহেবে কোরআন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সাথে একটি সম্পর্ক সৃষ্টি হয়। আর আল্লাহ হচ্ছেন রহমান রহিম, তিনি হচ্ছেন রাজিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি রউফ, তিনি করিম, তিনি আফু, তিনি গফুর, তিনি গফ্ফার, এই সবগুলো হচ্ছে তার শান। তো আল্লাহ তাআলার এই শানগুলো তার তাজাল্লি বান্দাদের দেখায়। আর এই কোরআনে মাজিদ অধিকারে তিলাওয়াতকারী আল্লাহ তাআলার তরফ থেকে সেই বারাকাতগুলো, সেই ফয়জানগুলো অর্জন করে। আর এগুলো সেই বস্তু নয় যা আমরা কেবল শাব্দিকভাবে বর্ণনা করে দেব, যেমন আমরা অনেকগুলো শব্দ একত্রিত করে একটু বাড়িয়ে বর্ণনা করে থাকি, এমনটা নয়। সিম্পল ইজ দ্যাট, আপনি প্র্যাকটিক্যাল করে দেখুন। কোরআনে মাজিদ নিয়ে বসুন, ওযু সহকারে, কিবলামুখী, মনোযোগ সহকারে কোরআনে মাজিদ খুলুন এবং মন দিয়ে পড়া শুরু করুন। আল্লাহর দিকে ধ্যান রাখুন। 20 মিনিট, 25 মিনিট 30 মিনিট তেলাওয়াত করুন, এরপরে আপনি নিজেই বলুন মানসিক প্রশান্তি অর্জিত হয়েছে নাকি হয়নি। অর্থাৎ বিষয়টা এমন নয় যে এটা 1400 বছর আগের অভিজ্ঞতা যা আজ বর্ণনা করা হচ্ছে, অথবা কেবল শব্দের জোরে একটা কথা বলে দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে যে কেউ খুব সহজেই এর প্র্যাকটিক্যাল করতে পারে, যে কোরআনের মজিদ পড়ে দেখুন, প্রশান্তি না মিললে তারপর বলুন, যে বান্দা এই আমলকে তার জীবনে অন্তর্ভুক্ত করে মানসিক প্রশান্তি পাওয়া তার নসিব হয়। তারপর তৃতীয় বিষয়, যখন আল্লাহ তাআলা এই কালাম আমাদেরকে দান করেছেন, খোদ এই কালামের নিজস্ব প্রভাব এই যে এর মাধ্যমে বিপদ দূর হয়ে যায়। যেমন কোনো বস্তুর নিজস্ব কিছু প্রভাব থাকে, তার সুগন্ধের কারণে দুর্গন্ধ আসবে না। তো একটি বস্তুর একটি নিজস্ব সীমা বিদ্যমান থাকে, মানে যার মধ্যে অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত হয় না। একই বিষয় কোরআনে মাজিদের ক্ষেত্রে, যেই জায়গায় এবং যেই ব্যক্তির মুখে কোরআনে মাজিদ অধিক হারে তেলাওয়াত হয়, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি এবং ফেরেশতাদের পাখা বিছিয়ে দেওয়া এবং রহমতে ইলাহির অবতরণ বর্ষণ এমনভাবে হয় যে ওই ব্যক্তির সারাউন্ডিংয়ে বিপদ থাকে না। এটা হচ্ছে তার এমন একটি প্রভাব যা এর সাথে সম্পৃক্ত, যেখানেই তা শুরু করা হয় সেখান থেকে বিপদ দূরীভূত হয়ে যায়। তো যখন বিপদ থাকবে না, তখন অন্তর্প্রশান্তি থাকবে, মানসিক প্রশান্তি থাকবে, মন স্থির থাকবে, তখন মানুষ উত্তম থেকে উত্তম জীবনের দিকে মনোযোগ দিতে পারে। এরপর এর সাথে আরেকটি বিষয়, কোরআন মাজিদ পড়া এবং তারপর পড়ার সাথে তা বোঝা, এটা আমাদেরকে প্রতিদিন হিসেবে একটি নতুন বিষয় শেখায়। মানুষের সাফল্য হচ্ছে সে তার প্রতিদিনকার জীবনে কিছু না কিছু তার জানার মধ্যে, উপকারী জ্ঞানের মধ্যে বৃদ্ধি পাওয়া। কারণ কেবল জানাতে কোনো কিছু হয় না। কেবল যদি জানাই ঠিক হতো, এক যুগে ফোনের ডাইরেক্টরিতে ছাপানো হতো, তো মানুষ সেটা পড়া শুরু করলো, সেখানে তার জানা বৃদ্ধি পেল, কিন্তু উপকার কি? কোনো কিছু নেই। প্রত্যেকটা দেশের নিয়ে বসে গেল, কোন দেশে কতটা শহর আছে জানা আছে, কিন্তু এতে কোনো ফায়দা নেই। জিওগ্রাফি ডিপার্টমেন্টের কোনো লোক হয় তাদের উপকার হতে পারে, আমাদের কিসের উপকার? তো সুতরাং নিজের উন্নতির জন্য জরুরি হচ্ছে নিজের জানাশোনা উন্নত হোক, আমাদের ইনফরমেশন বেশি হোক, আমরা আগে থেকে আরও বেশি এডুকেটেড হই। এবং কোরআনের মাজিদকে যখন আমরা বুঝে পড়া শুরু করব, কেবল এক পৃষ্ঠা পড়ুন, আপনি প্রতিদিন 3 অথবা 4 লাইন পড়ুন অথবা 3-4 আয়াত পড়ুন, তো এর ফলাফল হবে যে আপনার জানাশোনায় বৃদ্ধি হতে থাকবে। আপনি প্রতিদিন এমন কোনো বিষয় শিখতে পারবেন যা আপনার জীবনকে উন্নত থেকে উন্নততর করে দেবে। আরও একটি মাধ্যম এটা হতে পারে যে কোরআনে মাজিদের কিছু অংশ নির্দিষ্ট করে নিন। এমনিতে আপনি প্রতিদিন যতটুকু সম্ভব তেলাওয়াত করুন, কিন্তু বোঝার উদ্দেশ্যে আধা পৃষ্ঠা অথবা 5 লাইন নির্ধারণ করুন, তারপর তা পড়ুন। পড়ার সময় এটা বোঝার চেষ্টা করুন, এখানে আমার জন্য কি রয়েছে। যখন আপনি অর্ধেক অর্ধেক পৃষ্ঠা পড়বেন এবং প্রতিদিন এটা চিন্তা করতে থাকবেন, এতে আমার জন্য কি রয়েছে, তো আপনি বিশ্বাস করুন, প্রথম দিকে আপনার মনে হতে পারে যে অর্ধ পৃষ্ঠার মধ্যে এ দুটি জিনিস আমার জন্য, কিছুদিন পর জানা যাবে অর্ধ পৃষ্ঠার মধ্যে 4টি জিনিস আমার জন্য, তারপর জানা যাবে অর্ধ পৃষ্ঠার মধ্যে 8টি জিনিস আমার জন্য, তারপর এই সীমায় পৌঁছে যাবেন যে আপনার মনে হবে যে এর এক একটি শব্দ আমার জন্য। এটা এনিহাও প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে সম্বোধন করা হচ্ছে এবং এটা আমার জ্ঞান বৃদ্ধি করছে, এটা আমার অন্তরকেই সুন্দর করছে। তো এইভাবে এই যে তেলাওয়াতে কোরআন এবং কোরআনের অনুধাবন, এটা একজন সর্বোত্তম মানুষ গড়ার দিকে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম এই সমগ্র মানব জাতির সর্বোত্তম লোক ছিলেন, এই পুরো মানব জাতির সর্বোত্তম লোক ছিলেন যে তাদের সামনে আল্লাহ তাআলা খোদ কোরআনে বর্ণনা করেছেন, এবং তাদের মতো চরিত্র না এর আগে ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে। সামগ্রিকভাবে এত বড় দলের এত মহান চরিত্র, তো তারা কে ছিলেন? আসহাবে কোরআন। সেই কোরআনে মাজিদই সবচেয়ে কেন্দ্রীয় উৎস তাদের লার্নিংয়ের, তাদের জ্ঞানের, তাদের রুহানিয়াতের,
এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই বিষয়গুলো তাদের মধ্যে পরিবর্তন বিপ্লব এনেছে। সুতরাং কোরআন মজিদকে এই উপায়ে নিজের জীবনে অন্তর্ভুক্ত করুন। এখন এতে কি করবেন? একটা হচ্ছে এই যে শুদ্ধভাবে পড়া শিখুন, কারণ এটা খোদ আল্লাহ পাকের হুকুম। এবং কোরআনকে খুব থেমে থেমে তেলাওয়াত করো, তাজবিদের সাথে পড়ো। এই তেলাওয়াত করাকে তোমার অভ্যাসে পরিণত করো। এমন নয় যে একদিন পড়লাম তারপর ছেড়ে দিলাম, এমনটা নয়। প্রতিদিন পড়ুন, বিরতিহীন পড়ুন। যে বিষয়টি স্থায়ী করা হয় তার প্রভাব বেশি হয়, স্থায়ী করা হয় তার প্রভাব বেশি হয়। আপনি একদিন একশোটা কথা শিখলেন আর একশো দিন কিছু শিখলেন না, একশো দিন পরে একশোটি কথা চলে যাবে। উত্তম যে একটা কথা প্রতিদিন শিখুন, একশো দিন শিখুন, বেশি প্রভাব ফেলবে। সুতরাং কোরআন তেলাওয়াত স্থায়ীভাবে আপনার অভ্যাসে পরিণত করুন। এরপরের সাথে এটা রয়েছে যে তেলাওয়াতে কোরআনের মর্যাদা অর্জন করার জন্য একটি উপায় হচ্ছে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন সূরা পড়ার যে ফজিলত রয়েছে সেগুলো পড়ুন। রাতে সূরা মুলক পড়ার কথা বলা হয়েছে, জুমার দিনে সূরা কাহফ, রিজিকের জন্য প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়ার জন্য বলা হয়েছে। এভাবে শোয়ার আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ার জন্য বলা হয়েছে। এই যে বিভিন্ন সূরা বিভিন্ন সময়ে পড়ার জন্য বলা হয়, সকাল সন্ধ্যা সূরা হাশরের শেষ আয়াতগুলো, এগুলো যে ওজিফা হিসেবে আমাদেরকে বিভিন্ন আয়াত পড়ার জন্য বলা হয়েছে, প্রতি ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি, এগুলো যদি আমাদের জীবনে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ঘুমানো পর্যন্ত আপনার জীবনে কোরআনে মাজিদ অন্তর্ভুক্ত হয়ে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে, নামাজের মধ্যে কোরআন পড়বেন, সকাল সকাল উঠবেন, অল্প কিছু তেলাওয়াত করবেন, এরপর এই সন্ধ্যায় এই সূরা হাশরের আয়াতগুলো পড়বেন, শোয়ার আগে সূরা মুলক, সূরা হামিমা, সাজদা পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন, জুমার দিনে সূরা কাহাফ পড়বেন। তো এইভাবে বিভিন্ন সূরা পড়তে পড়তে বিষয়টা এমন হয়ে যাবে যে আপনার কোরআন মজিদ আপনার জবানে জিকির হয়ে যাবে। এবং এটা ছাড়াও এর যে তেলাওয়াত রয়েছে একেবারেই রুটিনের মধ্যে একেবারে যথারীতি যে তেলাওয়াত আছে সেটা আলাদা, তারপর এটা বোঝার জন্য যা করবেন তা আলাদা করবেন। আপনি বিশ্বাস করুন, আপনি যখন কোরআন তেলাওয়াতকে আপনার জীবনে এইভাবে অন্তর্ভুক্ত করবেন, একটা বলা যায় যে পিউরিটি, একটা পবিত্রতা, একটা পাক ভাব, এটা অটোমেটিক্যালি আপনার জীবনে আসা শুরু হয়ে যাবে। আর সর্বোত্তম মানুষ সে নয় যে যার কাছে অনেক টাকা রয়েছে, সেও নয় যার কাছে দুনিয়ার সম্পদ বেশি। সর্বোত্তম হচ্ছে সেই যার কাছে ওই বস্তুগুলো আছে যেগুলো প্রকৃত অর্থে তার জাহের ও বাতিনকে উন্নত করে, আর তার জন্য কোরআনে মাজিদকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করা এটা খুবই প্রশংসার কাজ। আমি জীবনে অনেক বড় বড় মানুষের জীবনী পড়েছি, সে জীবনে কোন পন্থায় চলছে, কখনো তাকে জেলে নিক্ষেপ করা হয়েছে তিনি কোরআন পড়ছেন, কোনো কারণে তিনি কোরআন মাজিদের দিকে মনোযোগী হয়েছেন, কিন্তু যখন তিনি কোরআনের দিকে মনোযোগী হয়েছেন তখন কি হয়েছে, কোরআন তাকে টেনে নিয়েছে, তারপর তার জীবনের যতগুলো ভুল দিক আছে সবগুলো দূর হয়ে গেছে এবং তাকে এমন এক মানুষে রূপান্তরিত করেছে দুনিয়া দিকে অবাক হয়ে গেছে। এ কেমন বান্দা, এ কেমন মানুষ! সুতরাং কোরআন মজিদকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করুন, এটা সর্বোত্তম মানুষ হওয়ার সর্বোত্তম উপায়। ইন্না হাযাল কুরআনা ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম, এটা খোদ কোরআনের বাণী। বলা হচ্ছে নিশ্চয়ই এই কোরআন পথ প্রদর্শন করে সেই পথের যে পথ
সবচেয়ে বেশি সরল,
সবচেয়ে বেশি সরল, যেটা সবচেয়ে বেশি দৃঢ়, যেটা সবচেয়ে বেশি সঠিক। সুতরাং কোরআনে মজিদকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করুন। আর যেহেতু আমরা মুসলমান হিসেবে আমাদের এসব বিষয় গ্রহণ করতে হয়, আমাদের যদি শ্রেষ্ঠ হতে হয় তার সাথে আমাদের ঈমান, ইসলাম আবশ্যিকভাবে তার ব্যাকগ্রাউন্ডে থাকে। সুতরাং এটা বুঝে নিন যে কোরআন থেকে বড় এই ক্ষেত্রে অন্য কোনো বস্তু নেই। আচ্ছা, এখানে যে হাদিসে পাক বর্ণনা করা হয়েছে
যে সর্বোত্তম মানুষ, তার আরেকটি প্রকার বর্ণনা করা হয়েছে
এবং সেই প্রকার আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু উপকারী এবং আমাদের জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারে আপনারা এদিকে একটু খেয়াল করুন। হাদিসে মুবারকায় বলা হচ্ছে,
আশরাফু উম্মতি হামালাতুল কোরআনি ওয়া আসহাবুল লাইল,
আমার উম্মতের সবচেয়ে বেশি মর্যাদা এবং ফজিলতওয়ালা ব্যক্তি
তারা যারা হচ্ছে কোরআনে হাফেজ, কোরআন সংরক্ষণকারী অথবা কোরআনের কারি, আর দ্বিতীয় কারা বলা হচ্ছে আসহাবুল লাইল, যারা রাতে জাগ্রত থাকে। রাত্রি জাগরণ দ্বারা উদ্দেশ্য এটা নয় যে একেবারে সারা রাত জেগে থাকতে হবে। নেকির কাজের জন্য অধিকাংশ জেগে থাকা হয়, তাহলে সেটাও রাত্রি জাগরণ। কিন্তু এর সাথে এটা যে রাতের কিছু না কিছু অংশ এমন হতে হবে যেটা হবে বান্দা এবং খোদার, যেটা হবে বান্দা এবং খোদার পারস্পরিক সম্পর্কে ভালোবাসার, আব্দ এবং মাবুদের মধ্যে হবে, সেটাও সর্বোত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত। এখন এই যে রাত্রি জাগরণ, প্রথমে আমি রাতের যে ফজিলত আছে, রাতের নামাজের যে ফজিলত আছে এবং এর সাথে আমাদের যে একটি সাইকোলজিক্যাল বিষয় সংযুক্ত আছে, এগুলো বর্ণনা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস বলছেন যে রাতের মধ্যে একটা সময় এমন আছে, বলা হচ্ছে যদি কোনো মুসলমান ও সেই মুহূর্তে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে, তবে আল্লাহ তাআলা তাকে দান করেন প্রতি রাতে। আর বলা হচ্ছে এই সময়টি প্রতি রাতেই রয়েছে, অর্থাৎ প্রতিদিন রাতে এমন একটা সময় আসে সেখানে বান্দা আল্লাহর থেকে দুনিয়া এবং আখিরাতের যে কল্যাণ কামনা করেন আল্লাহ তাআলা তাকে তা দান করেন। যে ব্যক্তি রাতে ইবাদতে তাওয়াজ্জু ইলাল্লাহ আল্লাহর দিকে ধ্যানে অতিবাহিত করবে তার এই মর্যাদা নসিব হবে। একটা হচ্ছে রাতের অনেক বড় ফজিলত, দ্বিতীয় হচ্ছে এই যে রাতে যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে লোক আছে, যারা তাহাজ্জুদ পড়ার জন্য রাতের শেষ ভাগে ওঠে, তো এগুলোর কি শ্রেষ্ঠত্ব আছে, কি ফজিলত আছে? তিরমিজি শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাতে বালাখানা রয়েছে, একটি ঘর রয়েছে, একে যার বাইরের অংশ ভেতর থেকে, ভেতরের অংশ বাইরে থেকে দেখা যায়, অর্থাৎ একে এই যে ট্রান্সপারেন্ট টাইপের ম্যাটেরিয়াল দিয়ে যা তৈরি করা হয়েছে, এবং তা এত সুন্দর যে বাইরে থেকে দেখলে ভেতরটা, ভেতর দেখলে বাইরেরটা দেখা যায়। তা একজন বেদুইন দাঁড়িয়ে গেল এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এটা কার জন্য থাকবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা হচ্ছে তার জন্য যে সুন্দর কথা বলবে, খাবার খাওয়াবে এবং সবসময় রোজা রাখবে এবং রাতে নামাজ আদায় করে যখন মানুষ ঘুমিয়ে থাকে। এই চারটা কাজ। আর চতুর্থ নম্বর কাজ কি? যখন মানুষ রাতে ঘুমিয়ে থাকে ওই সময় নফল নামাজ পড়ে। আচ্ছা, একইভাবে ফরজের পরে সবচেয়ে উত্তম নামাজ যেটা হয় সেটা হয় রাতের পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এরপরে সুন্নত রয়েছে, সুন্নত মুয়াক্কাদা রয়েছে, সুন্নত মুয়াক্কাদের ফজিলত সেটা অবশ্যই বেশি হয়ে থাকে। এবং তারপরে যেসব উত্তম নামাজ রয়েছে তা হচ্ছে রাতের নামাজ। রাতের নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাতে পড়ুন, হোক রাতের শেষ ভাগে পড়ুন, অর্ধেক রাতে পড়ুন, এগুলো সবগুলোকে সালাতুল লাইল হিসেবে গণ্য করা হবে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে তাহাজ্জুদ রয়েছে, এটা হচ্ছে রাতের নামাজের, সালাতুল লাইল বা রাতের নামাজের একটা বড় উত্তম প্রকার হিসেবে গণ্য হয়। আচ্ছা, এরপর যে তাহাজ্জুদ রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তা ফরজ করা হয়েছিল। তিনি যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তো একটি সর্বশ্রেষ্ঠ ইবাদতকে আল্লাহ তাআলা, যা অন্যদের জন্য কম্পালসারি ছিল না, তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কম্পালসারি করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, যা অন্যদের জন্য অপশনাল। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সূরা বনী ইসরাঈল। বলা হচ্ছে, হে হাবিব, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, তাহাজ্জুদ অর্থাৎ ঘুম ভেঙে তাহাজ্জুদ পড়ুন। বলা হচ্ছে এটা বিশেষ করে তোমার জন্য অতিরিক্ত।
নবী পাক আলাইহি সালাতু ওয়াসসালাম
তিনি খাস, সুতরাং বিশেষ করে তার জন্য এই নামাজকে আবশ্যক করে দেওয়া হয়েছে আলাদা করে। কিন্তু আমাদের জন্য যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা
সুন্নাত, সুন্নাত মুস্তাহাব্বা। আর আল্লাহ তাআলা ওইসব মানুষের ফজিলত বর্ণনা করেছেন যারা
রাতে জাগ্রত থাকে, বিছানা থেকে আলাদা থাকে এবং ইবাদত করে। ইরশাদ করা হয়েছে, সূরা সাজদায় বলা হয়েছে,
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি,
এগুলো হচ্ছে ওইসব লোকের ফজিলত যারা হচ্ছে মুহসিনিন, যারা হচ্ছে মুত্তাকিন, যারা হচ্ছে জান্নাতি, তাকওয়া ওয়ালা, নেকি ওয়ালা আরও জান্নাতি রয়েছে। বলা হচ্ছে এদের প্রেক্ষাপট, এদের পিঠ আরামের স্থান থেকে আলাদা থাকে, তারা নিজেদের আরামকে ছেড়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোকে প্রাধান্য দেয়। তো এভাবে এগুলোর সাথে অনেক কিছু ফজিলত রয়েছে। এখন রাতের যে শেষভাগে জাগা, আমরা নর্মালি এটাকে মনে করি যে এটা এক ধরনের একটা ধর্মীয় ইবাদত, এ কাইন্ড অফ ওয়ারশিপ, এটা হচ্ছে ইবাদতের একটি প্রকার,
এ কাইন্ড অফ ওয়ারশিপ, এটা ঠিক আছে, এটা এ কাইন্ড অফ ওয়ারশিপ, এটা ইবাদতের একটি পদ্ধতি
এবং মুসলমান হিসেবে আমরা এটাকে সবচেয়ে বেশি ফোকাস করি। আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের আশা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর বন্দেগি, আল্লাহর ইবাদত এবং নিজেকে আল্লাহর দরবারে অবনত করা। আমাদের জন্য সবকিছু হচ্ছে এই। কিন্তু এর সাথে আরেকটি বিষয় রয়েছে, এই যে রাতের শেষ ভাগে মানুষ জাগ্রত হয়, তাড়াতাড়ি ওঠায়, এটা নিজেই কত বড় বিষয়। এটার প্রাথমিক সম্পর্ক তৈরি হয় আপনার যে দিন ও রাতের যে টাইম শিডিউল রয়েছে সেটা কি। সেটা হচ্ছে এই যে আজকের যুগে, আগেও ছিল, আজকের যুগে যেহেতু দুনিয়াতে এত কাজ বেড়ে গেছে, যে কাজ
কাজের ব্যস্ততায় আমাদের অন্য কিছু করার সুযোগ থাকে না, আমাদের অনেক অনেকগুলো কাজ রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনকে শিডিউল করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বড় কাজ করতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বড় কাজ করতে পারবো না এবং কোনো বড় কাজ আরও ভালো উপায়ে করতে পারবো না এবং আমাদের জীবনে কোনো বড় পরিবর্তন আনতে পারবো না।
আর এই কারণেই বর্তমান দুনিয়াতে যেটা সবচেয়ে বেশি আর্টিকেল, অডিও, ভিডিও তৈরি হয় তা এই টাইম ম্যানেজমেন্ট, শিডিউল বানানো, প্ল্যানিং করা, গোল সেট করা, এসব কিছু এটার উপর হয়। এখন বিষয় হচ্ছে এই যে আমরা আমাদের লাইফ স্টাইল এমন তৈরি করেছি যে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের মানসিক দক্ষতার জন্যও ক্ষতিকর এবং তা আমাদের কাজকেও একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। বিষয় হচ্ছে এই, যখন আপনি সকালে তাড়াতাড়ি উঠবেন, তাহাজ্জুদে উঠেন, দুটো ফায়দা তো আপনি পাবেন। প্রথম কথা হচ্ছে এই, যে ব্যক্তি তাহাজ্জুদে উঠবে সে রাতে সেইভাবে ঘুমিয়েছে, তাড়াতাড়ি শুলে তো তাড়াতাড়ি উঠতে পারবে, এটা তো হওয়া সম্ভব না। রাতে দুইটাই শুয়েছে, পাঁচটায় উঠে গেছে, এটা খুবই কষ্টের, এটা খুব কষ্টের হয়। যে ব্যক্তি তাড়াতাড়ি উঠবে সে তাড়াতাড়ি ঘুমাবে, আর যে তাড়াতাড়ি ঘুমাবে সে তার কাজ তাড়াতাড়ি শেষ করবে। আর তার যে ঘুম আছে সেটা, তার ঘুমটাও, ঘুমের যে টাইম স্পেন আছে সেটা তার মধ্যে আসবে। আজকের দুনিয়ার পরিস্থিতি হচ্ছে এই যে যদি আমাদের এখানে, বিশেষ করে আমাদের দেশে, বাংলাদেশে এবং অনেকগুলো বড় বড় শহরে পরিস্থিতি এই যে মানুষ রাতে দেরিতে ঘুমায়, সকালে দেরিতে উঠে, কিন্তু নাম্বার এক, দুনিয়ার উন্নত দেশগুলোতে যতগুলো নাম বলুন, আমেরিকা, ইউকে, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, একইভাবে অস্ট্রেলিয়া এবং অন্যান্য যে দেশগুলো আছে, যতগুলো দেশ যেগুলো দুনিয়ার হিসেবে উন্নত দেশ, সেগুলোতে একটু ওখানকার লোকেদের ঘুমানোর, ওঠার রুটিন চেক করুন। পুরো দুনিয়াতে অধিকাংশ উন্নত উন্নত দেশগুলোতে রুটিন এটাই যে তারা রাতে তাড়াতাড়ি ঘুমায়, সকালে তাড়াতাড়ি ওঠে। আমি এখনো পর্যন্ত সেদিনকে ভুলতে পারি না, সাউথ আফ্রিকা গিয়েছিলাম, সাউথ আফ্রিকার শহর, বড় নাম করা শহর ক্যাপটাউন, ক্যাপটাউন থেকে জোহানেসবার্গ যাওয়ার কথা। তা আমাদের ফ্লাইট ছিল সকাল 6টা বাজে, তো ফজরের সময় শুরু হয় 6:10 অথবা 15 মিনিটে। চিন্তা ছিল যে আমাদেরকে তো ফজর পড়তে হবে, আমরা ফজর নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। এরপর আমরা সকালে উঠে যখন এয়ারপোর্টের দিকে যাওয়া শুরু করলাম, আমার মাথায় এটা ছিল যে সকাল 6টা বাজে, কে ওঠে, কে এয়ারপোর্টে যায়, একেবারে খুবই নির্জন, কোনো মানুষ কাকপক্ষেও নেই। কিন্তু যখন এয়ারপোর্টের পার্কিংয়ে আমাদের গাড়ি থামল,
গাড়ি কি থামালাম, পার্ক করার জায়গা পাচ্ছিলাম না, এত গাড়ি।
তারপর সেখান থেকে আমরা যখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম, এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করার পর এমন হাসল বাসল, এমন আলো, বিশ্বাসই হচ্ছে না যে তখন 6টা বাজছে। এটা তখনও 6টা বাজেনি, 6টা বাজে তো আমাদের ফ্লাইট ছিল, এর থেকে এটা 1.5 ঘন্টা আগের কথা। আর যখন যারা লোক ছিল তারা একেবারে ফ্রেশ, খুবই তরতাজা, এমন না যে একেবারে ঝুলে আছে, ঘুমে ঝিমোচ্ছে, এমনটা নয়, একদম তরতাজা, ফ্রেশ, অ্যাক্টিভ। এত এত ফ্লাইট চলছে, মানুষ যাচ্ছে, কেউ এদিকে যাচ্ছে, কেউ ওদিকে যাচ্ছে, আমরা আমাদের কাজে যাচ্ছি, আমাদের কাজে দৌড়াচ্ছি। আমি ওখানে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে ভাই, মানুষের এখানে কি হচ্ছে, তারা এত সকাল সকাল এত দৌড়াচ্ছে কেন, সকাল সকাল তারা ফ্রেশ হয়ে বের হচ্ছে কেন? আমাদের তো কালচার এটাই, মানুষ তার ডিউটিতে যায়, অন্য শহরে যায় অথবা অন্য কোথাও যেতে হয়, তো মানুষ সকাল সকাল উঠে যায় এবং সকালে উঠে একেবারে খুব তরতাজা হয়ে, ফ্রেশ হয়ে, অ্যাক্টিভ হয়ে, খেয়ে দেয়ে, নাস্তা করে তার কাজে যায়। তো আমি বললাম তারা ঘুমায় কখন, যেহেতু সে জলদি ওঠে, জলদি ঘুমাতে হয়। তো এটা আমার এখনো মনে আছে যে এত বড় সংখ্যায় মানুষকে জেগে থাকতে, চলতে, ফিরতে সম্ভবত আমি অনেক বছর পর দেখেছি, কারণ আমাদের এখানে অভ্যস্ত যে আমাদের এখানে তো এত তাড়াতাড়ি ওঠার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আমি সেম টু সেম একই ঘটনা লন্ডনে দেখেছি।
লন্ডনে সকালে ফজর নামাজের পরে আমরা কোনো কাজে বের হলাম এবং সেখানে মানুষ এভাবে দৌড়ে যাচ্ছে, মানুষ সেখানে তাড়াতাড়িও হাঁটে, যেন মনে হচ্ছে যেন কোনো কিছু একটা ঘটে গেছে, কিন্তু আসলে সবাই নিজের কাজে যাচ্ছে। তো ওখানে এটা নেই যে 10টা বাজে উঠবে, 11টা বাজে উঠবে। আর একই ঘটনা অনেক সিটির, অনেক কান্ট্রির নাম নেওয়া যায়, কিন্তু বলার উদ্দেশ্য এই যে দুনিয়াতে উন্নত দেশগুলোর এখনও এই রুটিন যে তাড়াতাড়ি শোয়া, তাড়াতাড়ি ওঠা। এখন বর্তমানে তো এর থেকে আরও বেশি আকর্ষণীয় ঘটনা ঘটেছে এই যে যে একটি যথারীতি গ্রুপ তৈরি হয়েছে যে 5টা বাজে জাগার ক্লাব, 5 AM ক্লাব, 4 AM ক্লাব এইভাবে তারা বলে। আর এ নিয়ে বইও লেখা হয়েছে এবং এ নিয়ে অনেক সংখ্যক, হাজারো নয় লাখো সংখ্যায় মানুষ গ্রুপে থাকে যারা সকালে তাড়াতাড়ি ওঠার ক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করে, তারা ওঠে, নিজেদের কার্যক্রম সম্পাদন করে থাকে। অর্থাৎ দুনিয়া যেই পদ্ধতিতে চলছে উন্নতির জন্য, অগ্রসর হওয়ার জন্য, উপরে ওঠার জন্য, উন্নত হওয়ার জন্য, তা হচ্ছে এই যে যা আমাদেরকে আমাদের দিন শিখিয়েছিল, যারা সকালে তাড়াতাড়ি ওঠে তারা রিজিক পেয়ে থাকে, সকালে যারা ঘুম থেকে ওঠে তারা জীবনে অগ্রগামী থাকে। তো এটা হচ্ছে সকালে ওঠার একটি উপকারিতা। আচ্ছা, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সকালের যে সময়, সকালের তাহাজ্জুদের যে সময়টা থাকে, কখনো উঠে সেই সময় আপনার অন্তর এবং আপনার মগজের দিকে মনোযোগ দিন। আপনার জীবন যতটুকু প্রশান্তিময় এবং আপনার মন যতটুকু প্রশান্ত অবস্থায় সেই সময়টাতে থাকে, সেটা অন্য কোনো সময়ে থাকে না। আর আমাদের দিন আমাদেরকে প্রথমে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিয়েছে, সে সময় জাগুন। দুনিয়াতে সবচেয়ে উত্তম লোকেদের যে অভ্যাস রয়েছে, আমি হাজারো আর্টিকেলস পড়েছি উত্তম লোকেদের অভ্যাস কি হয়। আপনি বিশ্বাস করুন, অধিকাংশ লোকেদের অভ্যাসে এই দুটো বিষয়ে আমি অন্তর্ভুক্ত পেয়েছি। একটা হচ্ছে সকালে তাড়াতাড়ি ওঠা, আর একটা হচ্ছে মাইন্ডফুলনেস থাকা। মাইন্ডফুলনেস অর্থ হচ্ছে যখন সকালে উঠবেন তখন আপনি আপনার মনকে কোনো অহেতুক অথবা অপ্রয়োজনীয় বিষয়ে সম্পৃক্ত করার পরিবর্তে আপনি তাতে পজিটিভ বিষয় ইনজেক্ট করুন, পজিটিভ বিষয় তাতে প্রদান করুন। কারণ সকাল সকাল আপনি আপনার মন মেজাজে যেসব ফিট করবেন সারাদিন তাই চলতে থাকবে। যেমন একজন ব্যক্তি ওঠার পরেই সবচেয়ে কষ্টের খবর পড়া শুরু করে দিল, তো সারাদিন তার কীভাবে কাটবে? খারাপ কাটবে। মানুষের ব্রেন সেটা রিসিভিং অ্যান্ডে থাকে, ওই সময় সে কিছু দেয় না, সে রিসিভ করতে থাকে, সে রিসিভ করার ক্ষেত্রে নিজের সর্বোচ্চ স্থানে থাকে। ওই সময় আপনি তাকে সর্বোত্তম ফিড করুন। আর তাকে তা হচ্ছে তাহাজ্জুদ, তেলাওয়াত, আল্লাহর দিকে ধ্যান, জিক্রে ইলাহি, এগুলো থেকে বড় আর অন্য কোনো বিষয় নেই। এবং সে সময়টাতে ভালো ভালো নিয়ত করুন, ভালো সংকল্প, ভালো ইন্টেনশন, আপনার ডিটারমিনেশন, ইন্সপিরেশন, এই সকল কিছু সে সময়টাতে করুন। যখন আপনি এর উপর আমল করবেন, তারপর এই যে
আশরাফ ও উম্মতি,
আমার উম্মতের মধ্যে মর্যাদাবান এবং ফজিলতওয়ালা ব্যক্তিতে শ্রেষ্ঠ লোক হচ্ছে তারা যারা হচ্ছে আসহাবুল লাইল, সেটারও একটা অংশ হয়ে যাবে। তো মানসিক প্রশান্তির দিক থেকে, একইভাবে নিজের টাইম ম্যানেজমেন্টের দিক থেকে, একইভাবে নিজের ওয়ার্ক শিডিউলের দিক থেকে, এই সকল কিছু আপনার ঠিক হয়ে যাবে। এরপর আপনি যখন সকালে উঠবেন, এর কিছু দাবিও থাকবে। সকালে তখনই উঠতে পারবেন যখন আপনি তাড়াতাড়ি ঘুমাবেন, তখনই উঠতে পারবেন যখন আপনার রাতের খাবার ঠিক থাকবে। 1 কিলো ভাত খেয়েছেন, এরপর আপনি বললেন যে আমি সকালে তাহাজ্জুদে উঠে যাব, এভাবে হয় না। আর এইভাবে যতগুলো লোক আছে এবং অমুক অমুক ইত্যাদি রয়েছে, এসব কিছু আপনাকে এটাই বলবে যে ভাই, আপনি সকাল তাড়াতাড়ি উঠতে চান তবে রাতের খাবার অল্প হালকা এবং তাড়াতাড়ি খেতে হবে, শোবার 10 মিনিট আগে নয়, শোবার 4 ঘন্টা আগে। আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে চাই, তো পরিবর্তন আনার পদ্ধতি হচ্ছে এই যে যেসব তার যে রিকোয়ারমেন্টস আছে তা আমাদেরকে পূরণ করতে হবে। আমরা যদি বলি আমরা কল্পনায় সৃষ্টি হয়ে যাব, তবে এটা হবে না। এটা হচ্ছে সর্বোত্তম হওয়ার একটি উপায়। আরেকটি বিষয় যা আমাদেরকে সর্বোত্তম হওয়ার ক্ষেত্রে বড় সহায়ক সাব্যস্ত হতে পারে, তা হচ্ছে মানুষের সামনে হাত বাড়িয়ে না দেওয়া। সেই মানুষকে সব মানুষই পছন্দ করে যারা সামনে হাত বাড়িয়ে দেয় না, তার উপর বোঝা হয় না, তার কাছ থেকে কিছু গ্রহণ করে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, এটা হচ্ছে আরেকটি কথা,
খায়রুকুম মান লাম ইয়াকবালু মিন নাসি শাইআন, তোমাদের মাঝে উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে মানুষের কাছ থেকে কিছু নেয় না,
কোনো কিছু নেয় না। কারণ যে ব্যক্তি নেওয়ার চিন্তা এবং মেন্টালিটি রাখে, মানুষ তাকে পছন্দ করে না, আরেকটি হাদিসে মোবারকা রয়েছে, সুন্দর হাদিস। ইবনে মাজার একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি এমন কিছু আমল করব আল্লাহও আমাকে ভালোবাসবেন, মানুষও আমাকে ভালোবাসবে।
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর কথা ইরশাদ করেছেন, দুনিয়া হতে আকর্ষণহীনতা অবলম্বন করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। দুনিয়া থেকে আকর্ষণহীনতা অবলম্বন করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, এবং মানুষের সম্পদ থেকে অমুখাপেক্ষী হয়ে যাও, মানুষ তোমাকে ভালোবাসবে। যখন আমরা বুঝতে পারি যে এই লোকের নজর আমার পকেটের দিকে নেই, তখন আমি তাকে আমার কাছে টেনে আনি। জানতে পারি যে এর হচ্ছে টাকার দরকার, তার নজর পকেটের দিকে, তাকে আমাদের কাছে ঘিসতে দিই না। মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী হয়েছেন, মানুষ থেকে নেবেন না। বুজুর্গদের খুব সুন্দর অভ্যাস ছিল, হজরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাল আলাই, কেউ তাকে বললো যে হুজুর আমি আপনাকে একটা জুব্বা দিতে চাই, একটা পোশাক দিতে চাই। তিনি বললেন যে যদি তুমি ধনী হও
তাহলে আমি নিচ্ছি,
আর যদি তুমি গরিব হও দুঃখিত। তখন সে বললো হুজুর আমি ধনী। তিনি বললেন আচ্ছা। জিজ্ঞেস করলেন তোমার কাছে কত সম্পদ রয়েছে? তিনি বললেন 2000 দিনার স্বর্ণ মুদ্রা। তিনি বললেন আচ্ছা, যদি 4000 দিনার পেয়ে যাও তাহলে খুশি হবে? সে বললো অবশ্যই। তখন ইরশাদ করলেন যে তবে তুমি ফকিরি আছো, এখনো পর্যন্ত আরো বেশি চাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, যেহেতু সেখানে আরো চাওয়ার ইচ্ছা আছে তাহলে ফকিরি আছো। কারণ ধনীর অন্তরের ধনী হয়, সম্পদের ধনী কম হয়। আর তিনি উপহার নিতে অস্বীকৃতি জানালেন। সুতরাং এই যে আউলিয়া কেরাম, তারা ছিলেন অমুখাপেক্ষী। এই যে আল্লাহর যারা ওলি আছেন, আল্লাহর যারা প্রিয় বান্দা আছেন, তাদের মধ্যে এটা থাকে না যে আমি মানুষের কাছ থেকে টাকা পাবো। তারা আগমনকারীদের এইভাবেই দেখে না কি নিবে, তারা এটা দেখে যে তাদেরকে আমরা কি দেব। তো এটা তাদের চিন্তা হয়, আমরা যদি একটু অমুখাপেক্ষী হয়ে যাই, অন্তরে যে মুখাপেক্ষিতা আছে একে এভাবে বিনষ্ট করুন, তো আমরা সর্বোত্তম লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। আমাদের আকাঙ্ক্ষার, আমাদের প্রবৃত্তির কারণে হয় অভাব পূরণ হয়ে যায়, প্রয়োজনের সাথে প্রবৃত্তিকে সংযুক্ত করে দেয়, এবং সেসব প্রবৃত্তিকে আমরা অভাব বলে থাকি। যখন তা পরিপূর্ণ হয় না তখন আমরা পেরেশান হয়ে যাই। সুতরাং মানুষের থেকে অমুখাপেক্ষী হয়ে যান, অমুখাপেক্ষীর সাথে দুনিয়া থেকে অমুখাপেক্ষী হয়ে যান, তো আমরা সর্বোত্তম লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমল তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।